الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على إياك نعبد ইনশাআল্লাহ তাআলা তিন চার দিনের ভিতর পবিত্র রমজান মাস আরম্ভ হতে যাচ্ছে। এই দিনগুলোতে দিন দীর্ঘ হওয়ার কারণে গ্রীষ্মপ্রধান দেশে বড় কঠিন হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক সুস্থ এবং সাবালকের জন্য রোজা রাখা আবশ্যক। অবশ্য কোন কোন পরিস্থিতিতে রোজা রাখার ক্ষেত্রে সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে। এই গ্রীষ্মপ্রধান দেশেও কিছু শ্রমিক বা আরো কিছু শর্ত সাপেক্ষে রোজা না রাখার যদি পরিস্থিতি না থাকে না রাখার সুযোগ ছাড় রয়েছে। অনুরূপ কিছু দেশ যেখানে দিন 22-23 ঘন্টা দীর্ঘ আজকাল বা দেড় দুই ঘন্টার রাত, তাও রাত নয় বরং আলো বিরাজ করে বা উষা ও গধূলির মতো সময় হয়ে থাকে, তাই সেখানকার জামাতগুলোকে বলা হয়েছে সময়ের একটা ধারণা করে সেহেরি এবং ইফতারের সময় নির্ধারণ করে নিন। অধিকাংশ স্থানে পার্শ্ববর্তী দেশের সময়ের ধারণা করে বা তাদের সময়ের ধারণা করে আজকালকার রোজা 18-19 ঘন্টার রোজাই হবে। যদি এমনটি করানো হয় এসব দেশে তাহলে সেহেরি এবং ইফতারের কোনো সময়ই থাকবে না, তাহাজ্জুদ পড়া সম্ভব হবে না, আর এশা এবং ফজরের সময়ও নির্ধারণ করা যাবে না। যাই হোক, এসব অঞ্চলে যে জামাতগুলো রয়েছে তাদের এই অনুসারে নিজেরাই সিদ্ধান্ত করবেন যে কিভাবে তারা সময় নির্ধারণ করবেন। রোজা ইসলামের মৌলিক স্তম্ভগুলোর একটি, আর এই রোজা রাখা আবশ্যক। রোজা সম্পর্কে কিছু ছোট ছোট প্রশ্নেরও অবতারণা হয়, সেহরির সময় সম্পর্কে, ইফতারির সময় সম্পর্কে, অসুস্থতা সম্পর্কে, অনুরূপভাবে মুসাফির সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে। আমাদের জামাতে খোদার অপার কৃপায় প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ যোগ দেয়। মুসলমানদের বিভিন্ন ফেরকা এবং ভিন্ন ধর্ম হতেও মুসলমানদের বিভিন্ন ফেরকায়ও কিছু আদেশ বা শিক্ষা সম্পর্কে বিভিন্ন ফিকাগত দৃষ্টিভঙ্গি রয়েছে। এই সকল দৃষ্টিভঙ্গি নিয়ে যখন তারা জামাতে প্রবেশ করে কিছু কথা তাদের মাঝে অস্থিরতার সৃষ্টি করে। তারা কিছু ব্যাখ্যা চায়, অনেকেই বিস্তারিত আলোচনার চায়, অনেকে প্রশ্ন উত্থাপন করে। অনুরূপে ভিন্ন ধর্ম থেকে যারা আহমদিয়াত গ্রহণ করে তারা কিছু বিষয়ের আদৌ জ্ঞান রাখে না, বরং তাদের জ্ঞান থাকেই না, তারা নতুন ভাবে সবকিছু শিখে। তাই তাদের জন্য ইসলামের মৌলিক স্তম্ভগুলোর জ্ঞান অর্জন আবশ্যক। এ যুগে আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন হাকাম এবং সুবিচারক, ন্যায় বিচারক হিসাবে পাঠিয়েছেন, যিনি ইসলামী শিক্ষার উপর ভিত্তি করে সব বিষয়ের সিদ্ধান্ত করার ছিল এবং করেছেন, আর সকল বিষয়ের সকল সমস্যার সমাধান উপস্থাপন করার কথা ছিল আর করেছেন। এই দৃষ্টিকোণ থেকে এ যুগে আমাদের মসলা মশাইলের সমাধান এবং জ্ঞান বৃদ্ধির জন্য তার প্রতি দেখা উচিত, তাকানো উচিত। এখন রোজার দৃষ্টিকোণ থেকে যে সমস্ত প্রশ্ন উঠানো হয়, যেভাবে বলেছি, সেই অনুসারে কিছু প্রশ্ন বা এ সম্পর্কে মসিমদের অবস্থান কি ছিল বা তিনি কি নির্দেশ দিয়েছেন, তার ফতোয়া কি ছিল, তা সম্পর্কে আমি আলোচনা করব। আমাদের স্মরণ রাখা উচিত এই যুগে শরীয়তের আদেশ নিষেধ সম্পর্কে তিনি আলাইহিস সালামের নির্দেশ এবং দৃষ্টিভঙ্গি আমাদের জন্য সে বিষয়ের শরীয়ত সংক্রান্ত সমাধান বা সিদ্ধান্ত। প্রথম কথা এটি স্মরণ রাখা উচিত যে ইসলামী শিক্ষা মেনে চলার বা অনুশীলনের ভিত্তি হল তাকওয়া বা খোদা ভীতি। তাকওয়া কে দৃষ্টিতে রেখে রোজা সংক্রান্ত হযরত মসীহ মওউদের এই উক্তি সামনে রাখুন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিষ্ঠার সাথে রোজা রাখো। কিছু মানুষ প্রশ্ন করে যেমন দৃষ্টান্ত স্বরূপ, কোন কোন বালক বালিকারা প্রশ্ন করে যে রমজান এবং ঈদ ইত্যাদি গায়ের আহমদি মুসলমানদের সাথে এক সময় কেন করে না বা ভিন্ন সময় কেন আরম্ভ করি। প্রধানত তাদের সাথে আমাদের ভিন্নতা অবশ্যই থাকতে হবে, এমনটি আবশ্যক নয়। আমাদের রমজান আরম্ভ করা বা ঈদের দিন ভিন্ন হওয়া আবশ্যক নয়, আর এক্ষেত্রে জেনে শুনে আমরা কোনো মতভেদ করিও না। এমন বছরও এসেছে এবং এসে থাকে যে আমাদের এবং অন্যান্য মুসলমানদের রোজা এবং ঈদ একই দিন হয়ে থাকে। পাকিস্তানে এবং মুসলমান বিশ্বে যেখানে চাঁদ দেখা কমিটি গঠিত হয়েছে সরকারের পক্ষ থেকে, তারা যখন ঘোষণা করে যে চাঁদ দেখা গেছে আর সাক্ষীও রয়েছে, আমরা আহমদি মুসলমানরাও এই অনুসারেই আমাদের রোজা রাখি, আর সেই অনুসারে আমাদের রোজা সমাপ্ত হয়, আর ঈদও একইভাবে উদযাপিত হয় বা উদযাপন করা হয় আমাদের মাঝে। ইউরোপিয়ান দেশে বা পাশ্চাত্যের দেশসমূহে সরকারের পক্ষ থেকে এমন চাঁদ দেখা কমিটির ব্যবস্থা নেই আর এর ঘোষণাও করা হয় না। তাই আমরা চাঁদ পরিদৃষ্ট হওয়ার স্পষ্ট সম্ভাবনাকে সামনে রেখে রোজা আরম্ভ করি এবং ঈদ করি। হ্যাঁ, যদি আমাদের ধারণা ভুল হয় আর চাঁদ পূর্বেই দেখা যায়, তাহলে বুদ্ধিমান সাবালক মোমেনদের সাক্ষ্য সাপেক্ষে যারা চাঁদ দেখেছে, পূর্বে রোজা আরম্ভ করা যেতে পারে। এই চাঁদ গঠিত হয় সে অনুসারে রোজা আরম্ভ হওয়া আবশ্যক নয়, কিন্তু চাঁদ স্পষ্টভাবে পরিদৃষ্ট হওয়া উচিত, দেখা আবশ্যক। কিন্তু কথা বলা যে আমরা অবশ্যই আহমদি মুসলমানদের ঘোষণা অনুসারে চাঁদ না দেখে রোজা আরম্ভ করব আর ঈদ করব, এটি ভুল, এটি ভ্রান্ত রীতি। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই বিষয়টি তার গ্রন্থ সুরমা চশমা আরিয়াতে উল্লেখ করেছেন। হিসাব কিতাব বা ধারণা অনুমানকে তিনি প্রত্যাখ্যান করেনি, এটিও বিজ্ঞানসম্মত একটা জ্ঞান, কিন্তু দেখা তিনি প্রাধান্য দিয়েছেন। হযরত মসীহ ইসলাম বলেন যে আল্লাহ আল্লাহ তাআলা ধর্মীয় শিক্ষাকে সহজ সাধ্য করার জন্য সাধারণ মানুষকে পরিষ্কার এবং সোজা পথ সম্পর্কে অবহিত করেছেন, অনর্থক জটিল বিষয়ে তাকে ঠেলে দেননি, যেমন রোজা রাখা সংক্রান্ত নির্দেশ দেননি যে তোমরা যতক্ষণ জ্যোতিষীদের হিসাব অনুসারে এইটি নির্ধারণ করতে না পারো চাঁদ 29-30 দিনের ততক্ষণ দেখার বা রৈয়তের বিষয়টিকে আদৌ বিশ্বাস করবে না। বিজ্ঞানীদের পক্ষ থেকে যে নিয়ম নির্ধারিত হয়েছে হিসাবের, জ্যোতির্বিদ্যা বা নক্ষত্রের যারা জ্ঞান রাখে তারা যে নিয়ম নির্ধারণ করেছেন সে সকল নিয়ম অনুসরণ আবশ্যক নয়। তাদের হিসাব যদি এটি বলে চাঁদ 29-30 এর হয়েছে সেই অনুসারে রোজা রাখো, চাঁদ দেখার চেষ্টা আদৌ করো না বা চাঁদ দেখার বিষয়টি আদৌ বিশ্বাস করো না, এমনটি এটি ভুল, এ ধারণা ভুল। তিনি বলেন যে চোখ বন্ধ করে দেখার বিষয়টিকে তোমরা গুরুত্ব দেবে না, এটি ভুল। জ্যোতিষীদের সূক্ষ্ম গবেষণা কর্মকে জনসাধারণের গলার হার বানিয়ে বসা এটি অনর্থক, নিজেকে কষ্টের মুখে ঠেলে দেওয়ার নামান্তর। শুধু এই কথার উপর আমল করা যে হিসাব এটি বলছে, অভিজ্ঞতার ধারণা এটি বলছে, আমরা এর বাইরে আর কোনো কিছু করব না, এটি ঠিক নয়। তিনি বলেন এমন ধারণা বা হিসাবের ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে, তাই সোজা এবং জনসাধারণের অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ কথা হলো তারা যেন জ্যোতির্বিদদের মুখাপেক্ষী না থাকে, অর্থাৎ যারা নক্ষত্র এবং মহাশূন্যের জ্ঞান রাখে তাদের মুখাপেক্ষী হয়ে যেন বসে না থাকে, আর চাঁদ উদিত হওয়ার দিনটির জন্য নিজের দেখার উপর বা চাঁদ দেখার উপর যেন নির্ভর করে, অর্থাৎ কোন তারিখে চাঁদ উদিত হয় তা তার জন্য যেন নিজের দেখার উপর নির্ভর করে, এই হিসাবের উপর যেন দৃষ্টি রাখে যে দিনের সংখ্যা যেন 30-এর অধিক না হয়, চাঁদ দেখা আবশ্যক, দেখার চেষ্টার পরও যদি দেখা না যায় তাহলে জ্যোতির্বিদদের হিসাবের উপর নির্ভর করা যায়। আর এই কথার উপর দৃষ্টি রাখা উচিত যে দিনের সংখ্যা যেন 30-এর অধিক না হয়, এটি তিনি বলেন, এটি স্মরণ রাখা উচিত। যুক্তির ক্ষেত্রে চাঁদ দেখার জ্যোতির্বিদদের হিসাবের উপর প্রাধান্য রয়েছে, যুক্তি বা বিবেক এটি বলে যে চর্মচোখে দেখার বিষয়টির অঙ্কের হিসাবের উপর অবশ্যই প্রাধান্য রয়েছে। ইউরোপের দার্শনিকেরাও চাঁদ দেখাকে বেশি নির্ভরযোগ্য মনে করার সুবাদে দর্শন শক্তির উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার অণুবীক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছে। ইউরোপের শিক্ষিত শ্রেণী, বুদ্ধিমান শ্রেণী, বিজ্ঞানী যখন কথাকে নির্ভরযোগ্য জ্ঞান করেছে যে দেখ চর্মচক্ষে দেখা বেশি গ্রহণযোগ্য, এই দৃষ্টিকোণ থেকে তারা দূরবীক্ষণ যন্ত্র বানিয়েছে বা আবিষ্কার করেছে যার মাধ্যমে তারা মহাশূন্যকে দেখে। আমি যেভাবে বলেছি অনেক সময় হিসাবে ভুলও হতে পারে, মুসলিম ইসলাম বলেছেন, আর যদি ভুল হয়ে যায়, দৃষ্টান্তস্বরূপ চাঁদ যদি প্রমাণিত হয় যে একদিন পূর্বে উদিত হয়েছে, এমন ক্ষেত্রে কোন নীতি অনুষ্ঠিত হওয়া উচিত? একটি রোজা তো বাদ পড়ল, আমরা রমজান আরম্ভ করলাম, একদিন পূর্বে চাঁদ পূর্বেই দেখা গেছে, প্রমাণও হয়েছে চাঁদ উদিত হয়েছে, এমন ক্ষেত্রে কি করতে হবে? এই প্রসঙ্গে মসিমদকে প্রশ্ন করা হয়, শিয়ালকোট থেকে এক বন্ধু জিজ্ঞেস করেন, এখানে চাঁদ মঙ্গলবার সন্ধ্যায় দেখা যায়নি বরং বুধবারে পরিদৃষ্ট হয়েছে, অথচ রমজান আরম্ভ হয়ে গেছে বুধবারে, সে এলাকায় সচরাচর এটি হয়েছে, তিনি বলছেন এই কারণে প্রথম রোজা রাখা হয় বৃহস্পতিবার। তিনি জিজ্ঞেস করেন রোজা বুধবারে আরম্ভ হওয়া উচিত ছিল, আমাদের এখানে প্রথম রোজা রাখা হয়েছে বৃহস্পতিবারে, এখন কি করা উচিত? হযরত মসীহ মওউদ ইসলাম বলেন এর জায়গায় রমজানের পর একটি রোজা রাখতে হবে, যে রোজা রয়ে গেছে তা রমজানের পর রাখো। অনুরূপ ভাবে সেহরি খাওয়ার বিষয়ে রয়েছে, সেহরি খেয়ে রোজা রাখা আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই নির্দেশই দিয়েছেন। একটি হাদিসে এসেছে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজার সময় সেহরি খেয়েও, কেননা সেহরি খেয়ে রোজা রাখাতে কল্যাণ নিহিত আছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম এই রীতি নিজে অনুসরণ করতেন। আর জামাতের সদস্যদের বন্ধুদেরও নসিহত করতেন অনুরূপভাবে কাদিয়ানে যে সমস্ত অতিথিরা আসতেন তাদের জন্য রীতিমতো সেহরির ব্যবস্থা থাকত, বরং খুব ভালোভাবে ব্যবস্থা করা হতো। এই সম্পর্কে হযরত সাইয়েদা মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, কপুরথালার মুন্সি জাফর আহমদ সাহেব আমাকে লিখিত জানিয়েছেন যে আমি কাদিয়ানে মসজিদ মুবারকের সাথে সন্নিবেশিত কক্ষে থাকতাম, আমি একবার সেহরি খাচ্ছিলাম, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আসেন, তিনি সেহরি খেতে দেখে বলেন আপনি কি সেহরির সময় ডাল রুটি খান? তখনই ব্যবস্থাপককে ডাকেন এবং বলেন সেহরির সময় বন্ধুদের কি এমন খাবার দেন, আমাদের যত বন্ধু আছে তারা সফরে নয়, এখানে অবস্থান করছেন, রোজা রাখছেন, সবাইকে জিজ্ঞেস করে যাদের কি কি খাওয়ার অভ্যাস আছে, সেহরির সময় কি খাওয়া তারা পছন্দ করে, একই প্রকার খাবার তাদের জন্য প্রস্তুত করা হোক, এরপর ব্যবস্থাপক আমার জন্য আরো খাবার নিয়ে আসেন। আমি যেহেতু খাবার শেষ করেছিলাম আজানও হয়ে যায়, হুজুর বলেন যে খাও, আজান সময় পূর্বে দেয়া হয়েছে, এই ব্যাপারে চিন্তা করো না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে নামাজে তাহাজ্জুদ পড়া এবং সেহরি খাওয়া সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব বলেন যে ডক্টর মীর মোহাম্মদ ইসমাইল সাহেব আমার কাছে বর্ণনা করেন যে 1895 সনে পুরো রমজান মাস আমার কাদিয়ানে যাওয়ার সৌভাগ্য হয়। আমি পুরো মাস হযরত সাহেবের পিছনে নামাজে তাহাজ্জুদ বা তারাবি পড়েছি। তার রীতি ছিল তিনি রাতের প্রথম ভাগে ভিতরে পড়ে ফেলতেন আর তাহাজ্জুদ দুই দুই রাকাত করে রাতের শেষ অংশে 8 রাকাত পড়তেন। আর এই নামাজের সবসময় প্রথম রাকাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত পড়তেন। আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ কিরাত করতেন, রুকু এবং সাজদায় ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বি রাহমাতিকা আস্তাগীস প্রায়শ পড়তেন। আর এমন সুরে পড়তেন যে তার আওয়াজ শোনা যেত। এছাড়া সেহরি সবসময় তাহাজ্জুদের পর খেতেন। আর তারিখ সেহরি খাওয়ার ক্ষেত্রে এত বিলম্ব করতে অনেক সময় খেতে খেতে আজান হয়ে যেত, তিনি অনেক সময় আজান শেষ হওয়া পর্যন্ত খাবার অব্যাহত রাখতেন। এই অদম নিবেদন করছে যে সত্যিকার অর্থে যতক্ষণ শুভে সাদেক দিগন্তে পূর্ব দিগন্তে দেখা না যায় সেহরি খাওয়া বৈধ, আজানের সাথে কোনো সম্পর্ক নেই। ফজরের আজানের সময় শুভ সাদেকের সময় হয়ে থাকে, তাই মানুষ সচরাচর সেহরির শেষ সীমা আজানকে মনে করে। কাদিয়ানে যেহেতু ফজরের আজান শুভ সাদেক উদিত হতেই হয়ে যায়, বরং হতে পারে অনেক সময় ভুল বশত বা অসাবধানতা বশত পূর্বেও হয়ে যায়, তাই এমন সময় হযরত মসীহ ইসলাম আজানের প্রতি কর্ণপাত করতেন না, বরং শুভ সাদেক স্পষ্ট হওয়া পর্যন্ত সেহরি খেতেন। সত্যিকার অর্থে শরীয়তের উদ্দেশ্য এটি নয় যে হিসাবের দৃষ্টিকোণ থেকে যখন শুভ সাদেকের সূচনা হয় তখনই খাবার ছেড়ে দেওয়া উচিত, বরং শরীয়তের উদ্দেশ্য হল সাধারণ মানুষের দৃষ্টিতে শুভ সাদেকের শুভ্রতা যখন প্রকাশ পায় তখন খাবার ছেড়ে দেওয়া উচিত। তাবাইয়ুন শব্দ এদিকে ইঙ্গিত করছে। হাদিসে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু ইসলাম বলেন, বেলালের আজান শুনে সেহেরি খাওয়া বন্ধ করবে না, বরং ইবনে উমে মাকতুমের আজান পর্যন্ত খাদ্য পানীয় অব্যাহত রাখক। ইবনে মাকতুম অন্ধ ছিলেন, যতক্ষণ হইচই আরম্ভ না হতো যে সকাল হয়ে গেছে ততক্ষণ আজান দিতেন না। গত বছর আমি এক বন্ধুকে বলেছিলাম যে আপনি দীর্ঘক্ষণ সেহেরি খেতে থাকেন, এই কথা শুনে তিনি এরপর আবার আরেকটি রোজা রাখেন, আমার কথা শুনে হয়তো পরে আবার রোজা রেখেছেন। কিন্তু তিনি যদি সময়কে এরপরেও সম্প্রসারিত না করেন, শুভ্রতা প্রকাশ পাওয়ার পরও সম্প্রসারিত না করেন, তাহলে ঠিক আছে। এখনো সবাই যাচাই করতে পারে, এখন তো আজান হয় না, শুভ সাদেক দেখা আবশ্যক যখন প্রভাত উদিত হয়, যখন শুভ্র রেখা প্রকাশিত হয় তত সেই সময় পর্যন্ত সেহরি খাওয়া যেতে পারে। হযরত মুসলিম ইসলামের সেহরির সময় আতিথ্যতার সংক্রান্ত আরেকটি দৃষ্টান্ত আছে। হযরত মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করেন যে ডক্টর খলিফা রশিদুদ্দিন মরহুম সাহেবের স্ত্রী কাদিয়ানের লাজনা এমআইএলআর বরাতে লিখিত জানিয়েছেন যে 1903 সনের কথা, আমি এবং ডাক্তার সাহেব মরহুম রুড়ি থেকে এসেছি, 4 দিন ছুটি ছিল। হুজুর জিজ্ঞেস করেন যে সফরে তো রোজা রাখেননি, আমরা বললাম না। হুজুর আমাদেরকে থাকার জন্য গোলাপি কক্ষ দেন, ডাক্তার সাহেব বলেন যে আমরা রোজা রাখবো। তিনি বলেন ভালো কথা। এরপর বলেন যে আপনারা সফরে আছেন, ডাক্তার সাহেব বলেন যে হুজুর কয়েকদিন এখানে অবস্থান করব, রোজা রাখার ইচ্ছা হচ্ছে। তিনি বলেন ঠিক আছে, আমরা আপনাদেরকে কাশ্মীরি পরোটা খাওয়াবো। আমরা ভাবছিলাম যে আল্লাহ জানে কাশ্মীরি পরোটা কেমন হয়, সেহরির সময় যখন হয় আর আমরা যখন তাহাজ্জুদ ও নফল শেষ করি এরপর খাবার আসে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম নিজে গোলাপি কক্ষে আসেন যা ঘরের নিচের তলায় অবস্থিত ছিল। হযরত মৌলভী আব্দুল করিম সাহেব উপরের 3 তলায় থাকতেন, তার বড় স্ত্রী করিম বিবি সাহেবা যাকে মৌলভিয়ানি বলা হতো কাশ্মীরি ছিলেন, ভালো পরোটা বানাতে পারতেন। হুজুর আমাদের জন্য তার দ্বারা পরোটা বানিয়েছেন, গরম গরম পরোটা উপর থেকে আসত আর হুজুর ইসলাম নিজেই আমাদের জন্য নিয়ে আসতেন, বলতেন ভালো করে পেট ভরে খাও। আমার লজ্জা হচ্ছিল, ডাক্তার সাহেবও লজ্জিত ছিলেন, কিন্তু আমাদের উপর হুজুর স্নেহ এবং বদান্যতার যে প্রভাব ছিল তার ফলে রন্ধ্রে রন্ধ্রে আনন্দের স্পন্দন অনুভূত হচ্ছিল। তখন আজান হয়ে যায়, হুজুর আমাদের বলেন যে আরো খাও, এখনো অনেক সময় আছে। তিনি বলেন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি। মানুষ এটি মেনে চলে না। আপনারা খান, এখনো অনেক সময় আছে, মুয়াজ্জিন সময়ের পূর্বেই আজান দিয়ে দিয়েছে। তিনি বলেন আমরা যতক্ষণ খাচ্ছিলাম হুজুর দাঁড়িয়েছিলেন বা পায়চারি করছিলেন, যদিও ডাক্তার সাহেব বলেন যে হুজুর বসুন, আমরা খাদেমা থেকে পরোটা আনিয়ে নেব বা আমার স্ত্রী নিয়ে আসবে। হুজুর মানেননি আর অতিথি সেবায় নিয়োজিত ছিলেন। এই খাবারে তরকারিও ছিল এবং সেমাই ইত্যাদিও ছিল। নিঃসন্দেহে ভালো খাবার খান, কিন্তু এক্ষেত্রেও মধ্যম পন্থা বা ভারসাম্য বজায় রাখা আবশ্যক। রোজা রেখে এই সচেতনতা থাকা উচিত যে আমরা রোজা রেখেছি। এ সম্পর্কে হযরত মুসলিম মওউদের বরাতে হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আমাদের জন্য অসহ্য যে তোমরা ইমান আনবে আর কষ্টের মাঝে পড়ে থাকবে, তাই রোজা আবশ্যক করেছি। আল্লাহ তাআলা বলছেন এই কথা, যেন তোমাদের কষ্ট এবং অস্বাচ্ছন্দ্য দূরীভূত হয়। এটি এমন একটি কথা যা মোমিনকে মোমিন বানায়। এই কথাটা স্মরণ রাখার যোগ্য, আমরা তোমাদের জন্য স্বাচ্ছন্দ্য সহসাধ্যতা চাই, কষ্ট নয়। এর ব্যাখ্যা কি? এটি এমন একটি গূঢ় কথা যা মোমিনকে মোমিন বানায়। রোজায় ক্ষুধার্ত থাকা বা ধর্মের জন্য কোরবানি করা মানুষের জন্য ক্ষতির কোনো কারণ নয়, বরং এটি সম্পূর্ণভাবে কল্যাণকর বিষয়। যে মনে করে যে রমজানে মানুষ ক্ষুধার্ত থাকে, সে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা ক্ষুধার্ত ছিলে, এই জন্য আমি রমজান নির্ধারণ করেছি যেন রুটি খেতে পারো। তাই রুটি হলো খাবার, হলো সেটি যা আল্লাহ তাআলা খাওয়ান, আর এর সাথেই প্রকৃত জীবনের সম্পর্ক। এছাড়া যেই খাবার রয়েছে তা রুটি নয়, পাথর, যা যে খায় তার জন্য ধ্বংসের কারণ। মোমেনের জন্য আবশ্যক হলো তার মুখে যে গ্রাস যায়, দেখা উচিত যে কেন খাচ্ছে। যদি আল্লাহর জন্য হয় তাহলে সেটি খাবার, যদি প্রবৃত্তির জন্য হয়ে থাকে তাহলে সেটি খাবার নয়। সুতরাং সেহরি যদি খোদার নির্দেশে খাওয়া হয় আর ভালোও খাওয়া হয়, তাহলে তা খোদার সন্তুষ্টির জন্য। মহানবী বলেছেন এতে কল্যাণ নিহিত থাকবে। আর যদি শুধু উদর পূর্তি করার উদ্দেশ্য হয়ে থাকে আর ভালো খাবার খাওয়া উদ্দেশ্য হয়, স্বাদ পাওয়া উদ্দেশ্য হয়, তাহলে তা প্রবৃত্তির জন্য। মুসলিমদের পর ব্যাখ্যা করেন, সেটি প্রকৃত পোশাক যা খোদার জন্য পরা হয়, যা প্রবৃত্তির জন্য পরা হয়। এমন ব্যক্তি নগ্ন। দেখো কত সূক্ষ্মভাবে বলা হয়েছে, যতদিন আল্লাহর জন্য কষ্ট না করবে ততদিন সুযোগ পেতে পারো না। এর মাধ্যমে সেই সকল লোকদের ধারণা খণ্ডিত হয় যারা হযরত মুসলিম ইসলামের উক্তি অনুসারে রমজানকে মোটা হওয়ার বা স্থূলতার কারণ হিসেবে অবলম্বন করে। কিছু মানুষ এমন আছে যাদের ওজন কমার পরিবর্তে রমজানে বৃদ্ধি পায়। হুজুর আলাইহিস সালাম বলতেন, অনেকের জন্য রমজান তেমনই যেভাবে ঘোড়ার জন্য কুয়েত হয়ে থাকে, অর্থাৎ গম এবং ভুট্টার সমন্বয়ে উন্নত মানের ঘোড়ার খাবার। এরা এই সময় ঘি, মিষ্টি এবং তৈলাক্ত খাবার খেয়ে সেভাবে মোটা মোটা হয় যেভাবে কুয়েত খেয়ে ঘোড়া মোটা হয়ে থাকে। এগুলো রমজানের বরকতকে হ্রাস করে। একদিকে নির্দেশ হয়েছে সেহরি খাও, এতে কল্যাণ বরকত রয়েছে। ইফতারি খাও, তাতেও বরকত নিহিত আছে। অপক্ষান্তরে যদি শুধু খাদ্য পানীয় উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তা বরকত এবং কল্যাণকে হ্রাস করে। তাই ভালো খাও কিন্তু ভারসাম্য বজায় রেখে খাও। সফর এবং অসুস্থতায় রোজা বৈধ নয়, রোজা রাখা বৈধ নয়। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বলেন, আমার ভালোভাবে মনে পড়ে, খুব সম্ভব মির্জা ইয়াকুব বেগ সাহেব, যিনি আজকাল একজন নেতৃস্থানীয় লাহোরি, একবার বাইরে থেকে আসেন, আসরের সময় ছিল। হযরত মুসলিম ইসলাম জোর দেন যে রোজা ভেঙে ফেলো। তিনি বলেন, সফরে রোজা রাখা বৈধ নয়। কিভাবে? একবার অসুস্থতার প্রশ্ন আসে, তিনি বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি হলো ধর্ম যে ছাড় দিয়েছে সেগুলো কাজে লাগানো উচিত। ধর্ম কাঠিন্য নয় বরং স্বাচ্ছন্দ্য শিখায়, সহসাধ্যতা শিখায়। যারা বলে যে মুসাফির ও অসুস্থরা যদি রোজা রাখতে পারে রাখা উচিত, আমরা এটিকে সঠিক মনে করি না। প্রসঙ্গে হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুঈউদ্দিন ইবনে আরাবীর উক্তি শুনিয়েছেন যে সফর এবং অসুস্থতায় রোজা রাখা তিনি বৈধ মনে করতেন না। তার দৃষ্টিতে এমন অবস্থায় রাখা রোজা পরে আবার রাখা বাঞ্ছনীয়। হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে, হ্যাঁ, আমাদেরও একই বিশ্বাস, একই দৃষ্টিভঙ্গি। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকবার বলেন, বক্তৃতা করছিলেন তিনি বলেন, আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, তা হল হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম রোজা সম্পর্কে ফতোয়া দিয়েছেন যে রোগী এবং মুসাফের যদি রোজা রাখে তাদের বিরুদ্ধে নির্দেশ লঙ্ঘনের ফতোয়া বর্তাবে। মুসলিমত বলেন আল ফজলে এই ঘোষণা ছাপা হয়েছে তার পক্ষ থেকে যে আহমদি বন্ধুরা যারা জলসা চালানায় আসবেন তারা এখানে এসে রোজা রাখতে পারেন। জলসা চালানোর সময় রমজান মাস এসে যায় আর সেই দিনগুলোতে জলসা হয়, কিন্তু যাদের রোজা রাখার ছিল তারা রোজাও রেখেছে। তিনি বলেন যারা রোজা রাখবে না এবং পরে রাখবে তাদের বিরুদ্ধে কোনো আপত্তি বর্তাবে না, এই ঘোষণা ছাপা হয়েছে। মুসলিমত বলেন যে এই সম্পর্কে প্রধানত আমি এটি বলতে চাই যে আমার কোনো ফতোয়া আল ফজলে ছাপেনি। হযরত মসীহ ইসলামের বিভিন্ন রওয়ায়েতের বরাতে একটি ফতোয়া ছেপেছে। আসল কথা হলো খেলাফতের প্রথম দিকে আমি সফরে রোজা রাখতে বারণ করতাম, কেননা আমি হযরত মসীহ ইসলামকে দেখেছি যে তিনি মুসাফিরকে রোজা রাখার অনুমতি দিতেন না। একবার আমি দেখেছি মির্জা আইয়ুব বেগ রমজানে আসেন, তিনি রোজা রেখেছিলেন। আসরের সময় যখন তিনি যখন আসেন মসীহ হাসান তাকে বলে রোজা ভাঙিয়ে ফেলেন যে সফরে রোজা রাখা অবৈধ। এটি নিয়ে দীর্ঘ বিতর্ক এবং কথা হয়, যেভাবে পূর্বে বলা হয়েছে খলিফাতুল মসীহ আউয়াল রাজারানো চিন্তা করেছেন কোথায় হোঁচট না খেয়ে যায়, তাই তিনি ইবনে আরবির উক্তি উপস্থাপন করেছেন। তিনি একই কথা বলেন, আচ্ছা মুসলিমত বলেন যে এই ঘটনার আমার উপর এই প্রভাব যে প্রভাব ছিল সে কারণে সফরে রোজা রাখতে বারণ করতাম। দৈবক্রমে একবার মৌলভী আবদুল্লাহ সানোয়ারি সাহেব রমজানে এখানে রমজান মাস কাটানোর জন্য আসেন, তিনি বলেন আমি শুনেছি আপনি বাইরে থেকে যারা আসে তাদেরকে রোজা রাখতে বারণ করেন, কিন্তু আমার আয়াত হলো এখানে এক ব্যক্তি আসেন তিনি হযরত মসীহ ইসলামকে বলেন যে আমাকে এখানে অবস্থান করতে হবে, আমি রোজা রাখবো কি রাখবো না। পূর্বে দুটো ঘটনা শোনানো হয়েছে, মুসাফির কাদিয়ানে এসে রোজা রাখত। হযরত মসীহ ইসলাম বলেন যে হ্যাঁ আপনি রোজা রাখতে পারেন, কেননা কাদিয়ান আহমদীদের জন্য দ্বিতীয় জন্মভূমির মর্যাদা রাখে। যদিও মৌলভী আবদুল্লাহ সানোয়ারি সাহেব মসীহ ইসলামের খুব কাছের সাহাবি ছিলেন, নৈকট্য প্রাপ্ত ছিলেন, কিন্তু আমি শুধু তার রওয়ায়েত গ্রহণ করিনি, এ সম্পর্কে মানুষের সাক্ষ্য গ্রহণ করেছি। জানা গেছে যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম কাদিয়ানে অবস্থানকালে রোজা রাখার অনুমতি দিতেন, অবশ্য আসা এবং যাওয়ার দিন অনুমতি দিতেন না, সেই কারণে আমার প্রথম দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হয়। এবার রমজানে যখন বার্ষিক জলসা আসছিল আর প্রশ্ন উঠানো হয়েছে তাদের রোজা রাখা উচিত কিনা, এক ব্যক্তি বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের যুগে রমজানে যখন জলসা আসে আমরা স্বয়ং মেহমানদেরকে সেরি খাইয়েছি। এই পরিস্থিতিতে এখানে জলসায় আগমনকারীদের রোজা রাখার অনুমতি দিয়েছি, এটিও হযরত মসীহ মওউদের একটি ফতোয়া। পূর্বের আলেমগঞ্জ সফরে রোজা রাখা বৈধ আখ্যা দিয়েছেন, আর গায়ের আহমদ মৌলভী আজকালকার সফরকে সফরই আখ্যা দেয় না, কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম সফরে রোজা রাখতে বারণ করেছেন। আর তিনি নিজেই কথা বলেন যে কাদিয়ানে এসে রোজা রাখা বৈধ। এখন তার একটি ফতোয়া আমরা গ্রহণ করব আর দ্বিতীয়টি প্রত্যাখ্যান করবো এমনটি যেন না হয়, এভাবে সেই কথাই প্রযোজ্য হবে। যা পাঠান সম্পর্কে প্রসিদ্ধ রয়েছে, পাঠানরা ধর্মীয় আইনশাস্ত্র বা ফিকা কঠোরভাবে মেনে চলে। এক পাঠান ছাত্র পড়েছে যে হরকতে কবিরা বা খুব বেশি নড়াচড়ের নামাজ নষ্ট হয়ে যায়। সে হাদিসে মহানবী ইসলাম সম্পর্কে যখন পড়লো যে তিনি একবার নামাজে নড়াচড়া করেছেন, তখন সে বলল যে ওহো মহানবী ইসলামের নামাজ নষ্ট হয়ে গেছে, কেননা কদুরিতে এটি লেখা আছে যে খুব হরকতে কবিরা বা খুব বেশি নড়াচড়ের নামাজ নষ্ট হয়েছে। এক কথা পাঠান বা যেই মৌলবীর কাছে পড়ে সে মহানবীর বিরুদ্ধে ফতোয়া প্রদান করা আরম্ভ করে। যিনি এই ফতোয়া দিয়েছেন যে সফরে রোজা রাখা উচিত নয়, তিনি এই কথাও বলেছেন যে কাদিয়ান আহমদীদের দ্বিতীয় মাতৃভূমি আর এখানে রোজা রাখা বৈধ, তাই এখানে রোজা রাখা তার প্রদত্ত ফতোয়া অনুসারে সঠিক, যদি এর আরো কারণ রয়েছে।
রোজোকে বারে মে হজরত সৈয়দ মোহাম্মদ সরওয়ার শাহ সাহেব তারিফ ফরমাতে হ্যায়।
এক জায়গায় অবস্থানকালে রোজা সম্পর্কে হযরত সৈয়দ মোহাম্মদ সরওয়ার শাহ সাহেব বলেন, রোজা সম্পর্কে হযরত মসীহ আলাইহিস সালাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি এক জায়গায় তিন দিনের অধিক কাল পর্যন্ত অবস্থান করতে হয় তার রোজা রাখা উচিত, তিন দিনের কম যদি থাকতে হয় রোজা রাখা উচিত নয়, আর কাদিয়ানে যদি স্বল্পকাল অবস্থান সত্ত্বেও কেউ রোজা রাখে তাহলে পরে আর রোজা রাখার প্রয়োজন নেই, কেননা কাদিয়ান দ্বিতীয় মাতৃভূমি, এখানে তিন দিনের কমে যদি কেউ রোজা রাখতে চায় রাখতে পারে, কিন্তু অন্য স্থানে তিন দিন অবস্থান থাকলে রোজা রাখতে পারে। মুসাফির এবং রুগ্নরা যাতে রোজা না রাখে এ সম্পর্কে একটি ঘটনা রয়েছে। হযরত মসীহ আলাইহিস সালাম এটি জানতে পারেন যে লাহোর থেকে শেখ মাওয়াদ চট্টু সাহেব নামে এক ব্যক্তি এসেছেন আর অন্য অন্যরাও এসেছে, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তার মহান চারিত্রিক বৈশিষ্ট্যের অধীনে বাইরে আসেন। উদ্দেশ্য ছিল তিনি বাইরেও যাবেন ভ্রমণের জন্য, বন্ধুদের সাথে সাক্ষাতেরও উপলক্ষ সৃষ্টি হবে, যারা বাইরে থেকে আসেন তাদের সাথে সাক্ষাৎ হবে, অন্যরাও তা জানতে পারে যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বাইরে আসবেন, তাই অনেকেই ছোট মসজিদে সমবেত ছিল অর্থাৎ মসজিদ মুবারকে। হযরত মসীহ আসেন যখন দরজার বাইরে আসেন রীতি অনুসারে খোদ্দাম পতঙ্গের মতো তার দিকে ছুটে যায়, তিনি শেখ সাহেবের দিকে তাকিয়ে সালামের পর বলেন, মসলুম সালামের পর বলেন যে আপনি কেমন আছেন, পুরনো জানাশোনা মানুষ তিনি। বাবা চট্টু সাহেব বলেন যে আলহামদুলিল্লাহ হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম হাকিম মোহাম্মদ হোসেন কুরাইশী সাহেবকে সম্বোধন করে বলেন যে আপনার জন্য আবশ্যক এটি নিশ্চিত করা যে তার যেন কোনো কষ্ট না হয়, তার থাকা খাওয়ার ব্যবস্থা করুন, যে জিনিসের প্রয়োজন হয় আমাকে জানাও, আর মিয়া নাজমুদ্দিন সাহেবকে টাকাটা দেওয়া যে খাবারের জন্য যা যথাযথ এবং যা খাওয়া পছন্দ করবেন তা প্রস্তুত করে দেওয়া। হাকিম সাহেব বলেন যে ইনশাল্লাহ কোনো কষ্ট হবে না। এরপর হযরত মসীহ ইসলাম অতিথিকে সম্বোধন করে বলেন যে আপনি নিশ্চয়ই রোজা রাখেননি, সে ব্যক্তি বলেন আমি রোজা রেখেছি, তিনি আহমদি ছিলেন না। হযরত মসীহ ইসলাম বলেন কোরআন যেসব ছাড় দিয়েছে সেগুলো অনুসরণ করাও তাকওয়া, আল্লাহ তাআলা মুসাফির এবং রুগ্নদের অন্য সময় রোজা রাখার অনুমতি এবং ছাড় দিয়েছেন, তাই এই নির্দেশও মেনে চলা উচিত। তিনি বলেন যে আমি পড়েছি অধিকাংশ জ্যেষ্ঠের বা উম্মতের বুজুর্গদের মতামত হলো যে ব্যক্তি অসুস্থ অবস্থায় এবং সফরে রোজা রাখে সে পাপ করে গুনাহ, কারণ আসল বিষয় হলো আল্লাহর সন্তুষ্টি, নিজেকে স্থূল করা না, আল্লাহর সন্তুষ্টি নিহিত তার আনুগত্য, তিনি যে নির্দেশ দেবেন তার আনুগত্য করা উচিত, নিজের পক্ষ থেকে এতে কোনো কথা যোগ করা উচিত নয়। তিনি এই নির্দেশই দিয়েছেন যে মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা ইদ্দাতু মিন আইয়ামিন উখর, এতে অন্য কোনো শর্ত রাখেননি যে এমন সফর হতে হবে আর এই ধরনের অসুস্থতা, আমি সফরে রোজা রাখি না, অনুরূপ ভাবে অসুস্থ অবস্থায় রোজা রাখি না, আজও আমি আমার ভালো লাগছে না, আমার স্বাস্থ্য ভালো নয়, আমি রোজা রাখিনি, হাঁটা চলা করলে রোগের প্রকোপ কিছুটা কমে যায়, তা আমি বাইরে যাব। মেহমানকে জিজ্ঞেস করেন যে আপনিও যাবেন কিনা, বাবা চট্টু বলেন যে না আমি যেতে পারবো না, আপনি হয়ে আসুন। নিঃসন্দেহে এই নির্দেশ রয়েছে, কিন্তু সফরে যদি কোনো কষ্ট না হয় তাহলে রোজা কেন রাখা হবে না? হুজুর বলেন যেটি আপনার মতামত, কোরআন শরীফ কষ্ট হওয়া বা কষ্ট না হওয়ার কথা আদৌ উল্লেখ করেনি। আপনি খুবই বয়োবৃদ্ধ এক ব্যক্তি, জীবনের কোনো ভরসা নেই, মানুষের সেই পথ অনুসরণ করা উচিত, অবলম্বন করা উচিত যাতে খোদা তাআলা সন্তুষ্ট হন এবং যেন সে সিরাতে মুস্তাকিম পেতে পারে। তখন বাবা সাহেব বলেন আমি তো এই জন্যই এসেছি যেন আপনার কাছ থেকে কিছুটা উপকৃত হতে পারে, যদি এই পথ সত্য হয় কোথাও এমন না হয় যে আমরা উদাসীনের ভিতর মারা যাই। হুজুর বলেন যে এটি খুবই ভালো কথা। তিনি বলেন যে আমি কিছুটা ঘুরে আসি, আপনি আরাম করুন। রুগ্ন এবং মুসাফিরের রোজা রাখার কথা হযরত মসীহ মওউদের অধিবেশনে উঠে হযরত মৌলভী আব্দুল করিম সাহেব বলেন, পূর্বের কথায় শুনিয়েছেন যে শেখ ইবনে আরাবীর উক্তি রয়েছে যে রুগ্ন এবং মুসাফির যদি রোজার সময় রোজা রাখে তাহলে সুস্থতা ফিরে আসার পর রমজানের পর আবার রোজা রাখা তার জন্য আবশ্যক, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ামান কানা মিনকুম মারিযান আও আলা সাফারিন ফা ইদ্দাতু মিন আইয়ামিন উখর, তোমাদের মাঝে যারা অসুস্থ বা সফরে থাকে তারা রমজান মাসের দিনগুলো অতিবাহিত পর রোজা রাখবে। এতে আল্লাহ তাআলা এই কথা বলেননি যে রুগ্ন ব্যক্তি বা মুসাফের নাছোড় মনোবৃত্তি প্রদর্শন করে বা নিজের বাসনা পূর্ণ করত এই দিনগুলোতে যদি রোজা রাখে পরবর্তী রোজা রাখার প্রয়োজন নেই। আল্লাহ তাআলার স্পষ্ট নির্দেশ হলো সে পরেও রোজা রাখবে, তাকে পরেও রোজা রাখতে হবে। পরের রোজা রাখা তার জন্য আবশ্যক। মধ্যবর্তী রোজা যদি সে রাখে এটি অতিরিক্ত একটি বিষয়, এটি তার নিজেরই সিদ্ধান্ত। এর ফলে খোদার সেই পরের রোজা রাখা সম্পর্কে যে নির্দেশ রয়েছে সেটি টলতে পারে না। হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি সফর এবং অসুস্থতার অবস্থায় রমজান মাসে রোজা রাখে সে আল্লাহর স্পষ্ট নির্দেশের অবাধ্যতা করে। নির্দেশ হলো রোগী এবং রুগ্ন এবং মুসাফের জন্য রোজা রাখে, সুস্থ হওয়ার পর আর সফর সমাপ্তির পর রোজা রাখবে। আল্লাহর এই নির্দেশ মেনে চলা উচিত, কেননা পরিত্রাণ লাভ হয় খোদার অনুগ্রহে। কর্ম বলে কেউ মুক্তি পেতে পারে না, আল্লাহ তাআলা এই কথা বলেননি। তিনি বলেন, খোদা তাআলা এই কথা বলেননি যে রোগ সামান্য না বেশি, সফর সংক্ষিপ্ত কিনা দীর্ঘ, বরং এটি সর্বজনীন নির্দেশ, এটি মেনে চলা উচিত। রোগী এবং মুসাফের যদি রোজা রাখে তাহলে নির্দেশ লঙ্ঘনের অপরাধে তারা অপরাধী হবে। সাজ্জাদ মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে মিয়া রহমতুল্লাহ সাহেব, পিতার নাম মিয়া আব্দুল্লাহ সানোয়ারি, তিনি বর্ণনা করেন যে একবার হুজুর আলাইহিসসালাম লুধিয়ানা আসেন, পবিত্র রমজান মাস ছিল। আমরা সবাই গাউসগড় থেকে রোজা রেখে লুধিয়ানা যাই। হুজুর আমার পিতাকে নিয়ে জিজ্ঞেস করেন বা অন্য কারো কাছে জানতে পারেন, এখন আমার মনে নেই, গাউসগড় থেকে যারা এসেছেন সবাই রোজাদার। হুজুর আলাইহিসসালাম বলেন যে মিয়া আব্দুল্লাহ, আল্লাহ যেভাবে রোজা রাখার নির্দেশ দিয়েছেন একইভাবে সফরের রোজা না রাখার নির্দেশও দিয়েছেন। আপনারা সবাই রোজা খুলে ফেলুন। জোহরের পরের কথা এটি, সবার রোজা খুলিয়ে দেওয়া হয়েছে। আরেকটি রওয়ায়েত রয়েছে, হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব নিজেই বর্ণনা করেন, মিয়া আব্দুল্লাহ সানোয়ারি সাহেব বর্ণনা করেছেন, প্রথম যুগের কথা, একবার রমজান মাসে এখানে হযরত মুসলিম ইসলামের কাছে কোন মেহমান আসে, তিনি রোজা রেখেছিলেন, দিনের বেশিরভাগ কেটে যায়, খুব সম্ভব আসরের পরের কথা এটি। হুজুর তাকে বলেন যে আপনি রোজা খুলে ফেলুন, সে ব্যক্তি বলেন যে সামান্য সময় অবশিষ্ট আছে, রোজা খুলে কি লাভ। হুজুর বলেন, আপনি কি বাহু বলে খোদাতালাকে সন্তুষ্ট করতে চান? খোদাতালাকে সংকল্প বলে সন্তুষ্ট করা যায় না, বরং আনুগত্যের ফলে তাকে সন্তুষ্ট করা যায়। যেখানে আল্লাহ তালা বলেছেন যে মুসাফির রোজা রাখবে না, সেখানে রোজা রাখা উচিত নয়, তখন সে ব্যক্তি রোজা খুলে ফেলেন। কপুরথলা নিবাসী হযরত মুন্সি জাফর আহমদ সাহেব বলেন যে একবার আমি এবং হযরত মুন্সি আরুড়ে খান সাহেব এবং হযরত খান সাহেব মোহাম্মদ খান সাহেব হুজুরের সকাশে উপস্থিত হই। রমজান মাস ছিল, আমার রোজা ছিল, আমার সাথীরা রোজা রাখেননি। আমরা যখন হুজুরের কাছে উপস্থিত হলাম, সূর্য ডুবতে কিছু সময় বাকি ছিল, সূর্য ছিল ডুবু, আমার সাথীরা বললেন যে জাফর আহমদ রোজা রেখেছে। হুজুর তাৎক্ষণিকভাবে ভিতরে যান, এক গ্লাস শরবত নিয়ে আসেন এবং বলেন রোজা খুলে ফেলো, সফরে রোজা রাখা উচিত নয়, আমি নির্দেশ মান্য করো তো। আর এরপর সেখানে অবস্থানের সুবাদে কিছুদিন সেখানে অবস্থান করার ছিল, রোজা আরম্ভ করি। এরপর ইফতারের সময় হুজুর তিনটি গ্লাস একটা বড় থালায় রেখে নিয়েছেন। আমরা পরের দিনগুলোতে সেখানে যেহেতু তার অবস্থান ছিল তাই রোজা রেখেছেন। রোজার দিনগুলোতে সেখানে অবস্থানকালে একদিন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম ইফতারের সময় থালায় তিনটি বড় শরবতের গ্লাস নিয়ে আসেন। আমরা রোজা খুলতে যাচ্ছিলাম, আমি বললাম যে হুজুর মুন্সিজির এক গ্লাসে কিছু হয় না, সারাদিন রোজা রেখেছে, এক 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 গ্লাস পানি এনেছেন আপনি। হযরত মুসলিম ইসলাম মুসকি হাসেন এবং তাৎক্ষণিক ভাবে ভিতরে গিয়ে একটা জগ ভর্তি শরবত নিয়ে আসেন মসজিদকে পান করা। মসজিদই মনে করেন যে হযরত মুসলিম ইসলামের হাতে শরবত পান করছি, পান করতে থাকেন এবং শেষ পুরো জগ পান করে ফেলেন। একটা বড় জগ ভর্তি শরবত ছিল। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন, পেনশনার মৌলাবক সাহেব মলবে আব্দুর রহমান সাহেব মুবাশ্বিরের বরাতে লিখে পাঠিয়েছেন যে একবার হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম রমজান মাসে অমৃতসর আসেন। সেখানে তার লেকচার ছিল, মন্ডোয়া বাবু ভেনিয়ার আলে তার লেকচার ছিল, যার নাম হলো বন্দে মাতরম পাল। সফরের কারণে হুজুরের রোজা ছিল না। বক্তৃতা চলাকালে মুফতি ফজলুর রহমান সাহেব হুজুরকে চায়ের পেয়ালা দেন। হুজুর মর এদিকে দৃষ্টি দেননি, তিনি আরো কিছু এগিয়ে আসেন। তখন হুজুর বক্তৃতায় ব্যস্ত ছিলেন, এরপর মুফতি সাহেব পেয়ালা তার কাছে নিয়ে আসেন। হুজুর তা থেকে নিয়ে চা পান করেন। তখন মানুষ হইচই আরম্ভ করে যে এই হলো রমজান মাসের সম্মান, ইনি রোজা রাখেন না। হইচই আরম্ভ করে তারা, বক্তৃতা বন্ধ হয়ে যায়। হুজুর পর্দার অন্তরালে চলে যান, পিছনে চলে যান। গাড়ি দ্বিতীয় দিক থেকে দরজার সামনে আনা হয়। হুজুর এতে প্রবেশ করেন, মানুষ ইট পাথর ইত্যাদি মারা আরম্ভ করে, অনেক হইচই করে, গাড়ির কাঁচ ভেঙে যায়। হুজুর নিরাপদে তার অবস্থান স্থলে পৌঁছে যান। একজন বর্ণনাকারী বলেন যে পরে শোনা হয়েছে গায়র আহমদি মলবি বলতো, এই সবকিছু সত্ত্বেও বলতো যে আজকে মানুষ মির্জাকে নবী বানিয়ে দিয়েছে। আমি স্বয়ং তার মুখে এটি শুনিনি। হযরত মলবি হাকিম নুরুদ্দিন সাহেবের সাথে আমরা বাইরে যাই, তাকে বললাম যে মানুষ ইট পাথর মারছে, হই হুল্লোড় হচ্ছে, কিছুক্ষণ পর বের হন। তখন খলিফা আউয়াল বলেন যে যাকে মানুষ পাথর মারতে তিনি চলে গেছেন, আমাকে কে পাথর মারবে। যেহেতু মুফতি ফজলুর রহমান সাহেব চা পরিবেশনের কারণে এই হইচই হয়, গন্ডগোল হয়, হট্টগোল হয়, তাই সবাই তাকে বলা আরম্ভ করে তুমি কেন এমনটি করলে। সব আহমদি তার পিছনে লেগে যায়। ঘটনা বর্ণনাকারী বলেন যে আমিও তাকে এমনই বললাম, তিনি পরে বিরক্ত হয়ে যান। আর মিয়া আব্দুল খালেক মরহুম পরে বলেন যে আমাকে বলেন এই বিষয়টি যখন হুজুরের সামনে উপস্থাপন করা হয় যে মুফতি সাহেব অনর্থক বক্তৃতা নষ্ট করেছেন। হযরত মুসলিম ইসলাম বলেন মুফতি সাহেব কোন অপছন্দনীয় কাজ করেননি, আল্লাহ তাআলার একটা নির্দেশ যে সফরে রোজা রাখবে না বা রাখা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের এই কাজের মাধ্যমে এই নির্দেশের প্রচারের ব্যবস্থা করেছেন। এই উত্তর শুনে মুফতি সাহেবের যিনি এটি লিখছেন তিনি এটিও লিখছেন যে এই উত্তর মুসলিমদের উত্তর শুনে মুফতি সাহেবের সাহস আরো বেড়ে যায়। অসুস্থ হলে রোজা ভেঙে ফেলা সম্পর্কে হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে ডক্টর মীর মোহাম্মদ ইসমাইল সাহেব বর্ণনা করেন, একবার লুধিয়ানায় হযরত মুসলিম ইসলাম রোজা রেখেছিলেন। রক্তচাপ কমে যায়, হাত পা ঠান্ডা হয়ে যেতে থাকে, সূর্য ডুবন্ত প্রায় ছিল। তিনি তাৎক্ষণিকভাবে রোজা খুলে ফেলেন। তিনি সবসময় শরীয়তের সহজ পন্থাকে প্রাধান্য দিতেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব বলেন যে এরকম বর্ণনা করছে যে হাদিসে হযরত আয়েশার রওয়ায়েতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে এটি দেখা যায়, তিনি সবসময় দুটো বৈধ পথের মাঝে সহজ পথকে প্রাধান্য দিতেন। অনেক সময় রমজান এমন মৌসুমে আসে যখন কৃষকদের কাজ অনেক বেশি থাকে, যেমন ফসল রোপণ বা ফসল লাগানো বা কাটার ঋতু হয়ে থাকে, কাটার মৌসুম হয়ে থাকে। এমন শ্রমিককে যারা শ্রমজীবী এমন শ্রমিকদের জন্য রোজা রাখা সম্ভব হয় না, এ সম্পর্কে শিক্ষা কি? হযরত মুসলিম ইসলাম বলেন যে আল আমাল বিন নিয়াত, এরা নিজেদের অবস্থা গোপন রাখে, তাকওয়া এবং পবিত্রতার নিরিখে নিজের অবস্থা মানুষ যাচাই করতে পারে। কেউ যদি মজদুরি করা সত্ত্বেও রোজা রাখতে পারে, রাখা উচিত। নতুবা সে রুগ্নদের মাঝে গণ্য হবে, এরপর যখন সুযোগ হয় রাখতে পারে। বিশেষ করে গরমের দিনগুলো অনেক দীর্ঘ হয়ে থাকে, এসব দেশে তাপমাত্রা অনেক বেশি হয়ে থাকে, ভয়াবহ হয়ে থাকে, সেসব দেশ সম্পর্কে বলা হচ্ছে যে পরে রাখতে পারে এই মজদুরির কারণে। সম্পর্কে বলেন যে এর অর্থ হল যাদের শক্তি নেই বা সামর্থ্য নেই। রমজানে যারা রোজা রাখতে পারে না, ফিদিয়া দেয়, এ সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, একবার আমার হৃদয়ে প্রশ্ন এলো যে ফিদিয়া কেন নির্ধারণ করা হয়েছে। তখন বুঝতে পারলাম যে তৌফিক এবং সামর্থ্য লাভের জন্য, যেন রোজা রাখার সামর্থ্য লাভ হয়। আল্লাহ তাআলার সত্তায় মানুষকে সামর্থ্য দিয়ে থাকেন, সবকিছু খোদার কাছেই যাচনা করা উচিত। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি যদি চান একজন যক্ষা রোগীকেও রোজার সামর্থ্য দিতে পারেন। ফিদিয়ার উদ্দেশ্য এটি, যেন সামর্থ্য লাভ হয়, খোদার বিশেষ অনুগ্রহ হয়ে থাকে। তাই আমার মতে এই দোয়া করা কত উত্তম বিষয় যে হে আল্লাহ, এটি তোমার এক পবিত্র মাস, আর আমি এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত, জানি না আগামী বছর জীবিত থাকবো কিনা, বা এই ছুটে যাওয়া রোজাগুলো রাখতে পারবো কিনা। আর সে যদি আল্লাহর কাছে সামর্থ্য যাচনা করে, তার আমাদের এটা বিশ্বাস যে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্য দান করবেন রোজা রাখার। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু লেখেন, ফিদিয়া দিলেই রোজা মাফ হয়ে যায় না, বরং এই ফিদিয়া এই কারণে দেয়া হচ্ছে যে এই বরকতময় দিনগুলোতে শরীয়তের কোনো বৈধ কারণে অন্যান্য মুসলমানদের সাথে একসাথে রোজা রাখতে পারে না। এই যে ছাড়, এটি দু ধরনের হয়ে থাকে, সাময়িক একটি স্থায়ী। ফিদিয়া সাধ্য অনুসারে উপব্যবস্থা দেয়া উচিত। এক কথায় ফিদিয়া কেউ ফিদিয়া দিলেও এক বছর, দুই বছর বা তিন বছর পর যখনই তার স্বাস্থ্য অনুমতি দেয়, তাকে পুনরায় রোজা রাখতে হবে। কিন্তু যদি এমন হয় যে পূর্বে রোগ সাময়িক ছিল, স্বাস্থ্য লাভের পর তার রোজা রাখার সিদ্ধান্ত করার মাঝেই যদি পুনরায় সে স্থায়ীভাবে অসুস্থ হয়ে যায়, তাহলে সে ফিরিয়ে দেবে। বাকি যে খাবার খাওয়ানোর সামর্থ্য রাখে, সে যদি অসুস্থ হয়, মুসাফের হয়, তাহলে তার জন্য আবশ্যক হয় রমজান মাসে একজন মেসকিনকে ফিদিয়া স্বরূপ খাবার খাওয়ানো, এবং বছরের অন্য সময় সে রোজা রাখবে। হযরত মুসলিম ইসলামের রীতি এটি ছিল, সবসময় ফিদিয়াও দিতেন, তিনি সবসময় ফিদিয়াও দিতেন। হযরত মুসলিম ইসলাম পরে আবার রোজাও রাখতেন, আর অন্যদেরকেও এই তাকিদপূর্ণ নির্দেশই দিতেন। হযরত মুসলিম ওদের কাছে একটি প্রশ্ন করা হয় যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য রাখে না বা যে সক্ষম নয়, এর বিনিময়ে মেসকিনকে খাবার খাওয়াতে হয়, এই ক্ষেত্রে যা ব্যয় হয় তা ইয়েতিম ফান্ডে বা ইয়েতিম তহবিলে বা জামাতের ব্যবস্থাপনার হাতে সেই পয়সা দেয়া বৈধ কিনা। হুজুর বললেন একই কথা, শহরে মেসকিনকেও খাওয়াতে পারে বা ইয়েতিম ও মেসকিন ফান্ড কেউ দিতে পারে। কোন পরিচিত ব্যক্তির যদি রোজা খোলাতে হয়, ইফতার করাতে হয়, তাও করানো যেতে পারে। অজান্তে খেলে বা পান করলে রোজা নষ্ট হয় না। তার সামনে একটা চিঠি উপস্থাপন করা হয়, জেহেরির সময় অজান্তে রমজান মাসের ভিতরে বসে খাওয়া অব্যাহত রাখি, বাইরে বেরিয়ে দেখি যে শুভ্রতা প্রকাশ পেয়ে গেছে, সেই রোজা পরে রাখা আমার জন্য আবশ্যক কিনা। দীর্ঘক্ষণ সেহেরি খেতে থাকেন, উত্তরে মুসলিম ইসলাম বলেন যে অজান্তে খেলে বা পান করলে সেই রোজার স্থানে দ্বিতীয় রোজা রাখা আবশ্যক নয়, ভুলবশত খেলে কোনো অসুবিধা নেই। বয়সের প্রশ্ন, যে কোন বয়সে রোজা রাখা উচিত, অনেক বাচ্চারাও জিজ্ঞেস করে, বয়স্করাও। মুসলিম বলছেন যে স্মরণ রাখা উচিত, শরীয়ত কম বয়স্কদের রোজা রাখতে বারণ করেছে, কিন্তু যৌবনের প্রারম্ভে রোজা রাখার অবশ্যই অভ্যাস করা উচিত। তিনি বলেন, আমার যতটা মনে পড়ে হযরত মাসিহ আমাকে প্রথম রোজার অনুমতি দিয়েছেন 12 বা 13 বছরে, কিন্তু কোন কোন নির্বোধ 6-7 বছরের শিশুদের রোজা রাখতে বাধ্য করে, মনে করে যে আমরা পুণ্যের ভাগী হব। এটি পুণ্য নয়, বরং এটি একটি অন্যায়, কেননা এটি দৈহিক উন্নতি ও বিকাশের বয়স। অবসর যৌবনে পদার্পণের সন্নিকটবর্তী সময়ে যখন রোজা আবশ্যক হওয়ার দিন সন্নিকটেই থাকে, তখন রোজার অবশ্যই প্র্যাকটিস করানো উচিত। হযরত মসীহ আলাইহিস রীতিকে যদি দেখা হয়, তাহলে 12-13 বছর বয়সে কিছু অভ্যাস করানো উচিত, প্রত্যেক বছর কয়েকটি রোজা রাখানো উচিত। যখন বয়স 18 হয়, যা আমার মতে রোজার জন্য পূর্ণ বয়স, প্রথম বছর হযরত মসীহ আলাইহিস আমাকে শুধু একটি রোজা রাখার অনুমতি দিয়েছেন, 12-13 বছরে যে রোজা রাখার অনুমতি দিয়েছেন হুজুর, শুধু একটি রোজা রাখার অনুমতি দিয়েছেন। এ বয়সে শুধু একটা আগ্রহ থাকে রোজার, সেই আগ্রহের কারণে বাচ্চারা ছেলেমেয়েরা বেশি রোজা রাখতে চায়, পিতামাতার উচিত তাদের বারণ করা। এরপর বয়সের এক পর্যায়ে বাচ্চাদের সাহস যোগানো উচিত যে অবশ্যই কয়েকটি হলেও রোজা রাখা উচিত, শৈশবে বারণ করা উচিত, বেশি রাখতে দেওয়া উচিত নয়। যৌবনে যখন পদার্পণ করে উৎসাহিত করা উচিত, এরপর একই সাথে দেখা উচিত যে বেশি রোজা যেন না রাখে। আর যারা দেখে তাদের আপত্তি করা উচিত নয় যে সব রোজা কেন রাখে না, কেননা কিশোর কিশোরী যদি এই বয়সে সব রোজা রাখে, পরে রাখতে পারবে না। অনুরূপভাবে কোন কোন ছেলে মেয়ে গঠনগত দিক থেকে দুর্বল হয়ে থাকে, আমি দেখেছি অনেকেই তাদের ছেলে মেয়েদের সাক্ষাতের জন্য নিয়ে আসে আমার কাছে, বলে যে এর বয়স 15 বছর, অথচ দেখতে মনে হয় 7-8 বছর বয়স্ক। হুজুর বলছেন আমার কাছে এমন অনেকেই আসে, তিনি বলেন আমি মনে করি এমন ছেলে মেয়ে রোজার জন্য 21 বছর বয়সে সাবালক হবে, পক্ষান্তরে এক সুঠাম বালক হয়তো 15 বছর বয়সেই 18 বছর মনে হয়। কিন্তু যদি আমার এই শব্দগুলো নিয়ে এসে বসে যায় যে রোজার জন্য সাবালক হওয়ার বয়স হলো 18, তাহলে সে আমার উপরও জুলুম করবে না, খোদার বিরুদ্ধে অন্যায় করবে না, বরং নিজ প্রাণের উপর নিজেই অন্যায় করবে। অনুরূপভাবে কোন অপ্রাপ্ত বয়স্ক বালক বালিকা যদি রোজা না রাখে, মানুষ তাকে সমালোচনা করে, তাহলে এমন সমালোচনাকারী নিজের বিরুদ্ধেই অন্যায় করবে। হযরত বাব মুবারকা বেগম সাহেবা, হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বড় কন্যা ছিলেন, তিনি বলেন যৌবনে পদার্পণের পূর্বে স্বল্প বয়সে তিনি ইসলাম রোজা রাখানো পছন্দ করতেন না, দু একটি রাখাকেই যথেষ্ট মনে করা হতো। হযরত আম্মাজান প্রথম রোজা রাখিয়েছেন, মানুষকে ইফতারির দাওয়াত দিয়েছেন, জামাতের সব মহিলাদেরকে ডেকেছেন, এই রমজানের পর দ্বিতীয় বা তৃতীয় রমজানে আমি রোজা রেখেছি। হযরত মসীহ আলাইহিসসালামকে বললাম যে আজকে আমি রোজা রেখেছি। আবার তিনি কক্ষেই ছিলেন, পাশের টোলে দুটো পান ছিল, খুব সম্ভব হযরত আম্মাজান বানিয়ে রেখেছিলেন। তিনি একটি পান হাতে নিয়ে আমাকে বলেন যে নাও এই পান খাও, তুমি দুর্বল, রোজা রাখবে না, রোজা ভেঙে ফেলো। আমি পান খেয়ে ফেলি, একই সাথে বলি যে সালেহা অর্থাৎ ছোট মামার স্ত্রীও রোজা রেখেছিলেন, তিনিও স্বল্প বয়স্কাই ছিলেন, তার রোজাও ভাঙিয়ে দিন। তিনি মসীহ ইসলাম বলে দেন তাকে ডাকো, আমি তাকে ডেকে নিয়ে আসি। তিনি আসেন, তাকেও দ্বিতীয় পান ধরিয়ে দেন, বলেন যে খাও, তোমার রোজা নেই। আমার বয়স হয়তো তখন 10 বছর হবে। তারাবির সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়েছে। ওলে কির আকমল সাহেব লিখিত ভাবে হযরত মসীহ ইসলামকে জিজ্ঞেস করেন যে রমজান শরীফে রাতে উঠা এবং নামাজ পড়ার তাগাদা রয়েছে, কিন্তু সচরাচর পরিশ্রমী মজদুর এমন কাজের ক্ষেত্রে আলস্য দেখায়, রাতের প্রথম অংশে যদি 11 তাজুদের পরিবর্তে 11 রাকাত নামাজ পড়িয়ে দেওয়া হয়, তাদের বৈধ হবে কিনা। হযরত আলাইহিস সালাম বলেন যে কোনো অসুবিধা নেই, তাদের পড়ে নেওয়া উচিত। তারাবি সম্পর্কে নিবেদন করা হয় যে এটি যেহেতু তাহাজ্জুদ, তাই 20 রাকাত পড়া সম্পর্কে হুজুরের মতামত কি? তাহাজ্জুদ তো বেতের সহ 11 বা 13। তিনি বলেন যে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থায়ী রীতি হলো 8 রাকাত পড়ার, তিনি তাহাজ্জুদের সময় পড়তেন, আর এটি উত্তম। কিন্তু রাতের প্রথম প্রহরে পড়াও বৈধ, তাহাজ্জুদের সময় উঠে 8 রাকাত পড়াই যুক্তিযুক্ত বা যথোচিত। কিন্তু রাতের প্রথম অংশে পড়লেও বৈধ, ঘুমাবার পূর্বে। আরেকটি রওয়ায়েতে রয়েছে, যিনি রাতের প্রথম প্রহরে এটি পড়েছেন, 20 রাকাত পরে পড়া হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর রীতি তাই ছিল যা পূর্বে বর্ণনা করা হয়েছে, 20 রাকাত বা বেশি রাকাত সংক্রান্ত কথাগুলো পরে। মহানবী সাল্লামের সুন্নত বা রীতি হলো 8 রাকাত পড়ার, 8 রাকাত তাহাজ্জুদ পড়ার রীতি। এক ব্যক্তি হুজুরের কাছে পত্র লেখেন, এর সারাংশ হলো সফরে কিভাবে নামাজ পড়তে হয়, তারাবী সম্পর্কে কি নির্দেশ। তিনি বলেন, সফরে 2 রাকাত নামাজ পড়াই সুন্নত, তারাবীও সুন্নত, পড়বেন ঘরে একাও পড়তে পারেন। তারাবী তাহাজ্জুদ নতুন কোন নামাজ নয়, ভিতর যেভাবে পড়ছ সেভাবেই পড়ো। তো এই রমজান
আল্লাহ তাআলা হামে তাকওয়া পর কায়েম রাখতে হুয়ে আল্লাহ তাআলা কি রেজা কো মুকদ্দম করতে হুয়ে রমজান কি রোজো সে ফয়জিয়াব হোনে কি তৌফিক আতা ফরমায়ে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ